বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্ট চূড়ান্তভাবে বিজয়ী হবে, হামাসের প্রতিনিধি দলকে বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা হামাসের, ফিলিস্তিনিদের বিতাড়িত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করল সৌদি আরব। বাংলাদেশের রাজধানী ঢাকার 32 নম্বর নিয়ে ভারতের বিবৃতিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করল ঢাকা। এবং ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি জঙ্গলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 31 মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হয়েছে। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার দেশ এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শত্রুদের বিরুদ্ধে চূড়ান্তভাবে বিজয়ী হবে প্রতিরোধ ফ্রন্ট। তিনি শনিবার তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শুরা কাউন্সিলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় জানান। হামাসের শুরা কাউন্সিলের সদস্যরা শনিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির সঙ্গে সাক্ষাতের পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে দেখা করতে যান। ইরানের প্রেসিডেন্ট বলেন তার দেশ প্রতিরোধ ফ্রন্টের পাশাপাশি গাজা উপত্যকার নির্যাতিত জনগোষ্ঠীকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। ইরানের প্রেসিডেন্ট বিগত প্রায় 16 মাসের যুদ্ধে নিহত প্রতিরোধ ফ্রন্টের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ইহুদিবাদী ইসরায়েল গাজায় ব্যাপক হারে গণহত্যা চালিয়েও তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে না পারায় তিনি হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট এবং গাজাবাসীকে অভিনন্দন জানান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে প্রতিরোধ অক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ বিজয়ের স্বপ্নকে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করেছে। গাজায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির আওতায় শনিবার 3 ইহুদিবাদী পণবন্দীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক 183 ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার পর এ বিবৃতি দিল হামাস। বিবৃতিতে প্রায় 200 ফিলিস্তিনি বন্দীর মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয়, এ ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাজেয় থাকার মিথ্যা স্বপ্ন ধুলোয় মিশে গেছে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, অপরাধী নেতানিয়াহু ও তার সেনাবাহিনী 471 দিন ধরে পূর্ণভূমি গাজায় যে নিরঙ্কুশ বিজয়ের সন্ধানে ছিল তা তাদের জন্য চিরতরে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গাজাবাসী ফিলিস্তিনি জনগণ তাদের অটল অবস্থানের মাধ্যমে প্রমাণ করেছে তারা এই উপত্যকা ত্যাগ তো করবেই না, উল্টো তারা তাদের হারানো মাতৃভূমি ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করে ছাড়বে। গাজা উপত্যকায় দুর্বল যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম। প্রায় 3 সপ্তাহ আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য কাতার, মিশর এবং আমেরিকার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয়। হামাস বলেছে, যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। গাজা যুদ্ধবিরতি 3 ধাপে বাস্তবায়নের কথা রয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম সতর্ক করে বলেন, তার সংগঠন যুদ্ধে ফিরে যেতে চায় না, তবে ইসরায়েলের পদক্ষেপ যুদ্ধবিরতিকে বিপন্ন করতে পারে। তিনি বলেন, যুদ্ধে ফিরে যাওয়া অবশ্যই আমাদের ইচ্ছা বা আমাদের সিদ্ধান্ত নয়, কিন্তু চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েলের পক্ষ থেকে দীর্ঘসূত্রিতা এবং প্রতিশ্রুতির অভাব রয়েছে। ইসরায়েলের এই অবস্থান অবশ্যই চুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, ফলে এ চুক্তি ভেঙে যেতে পারে। বাসেম নাইম ইসরায়েলকে স্বীকৃতি না দিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে রয়েছে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ সরকার। আজ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৃহস্পতিবার চ্যানেল 14 দেয়া সাক্ষাৎকারে বলেন, সৌদি আরব নিজ দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে, তাদের অনেক জায়গা আছে। এর প্রতিক্রিয়ায় সৌদি বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য ফিলিস্তিনের ভূমি কি অর্থ বহন করে আর এর সঙ্গে তাদের আবেগগত, ঐতিহাসিক ও আইনগত সম্পর্ক এই দখলদার চরমপন্থী ইসরায়েলিরা বুঝতে পারবে না। মিশর ও জর্দানও নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়েছে। ওই ধারণাকে সৌদি আরবের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে বর্ণনা করেছে কায়রো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের বলুন কোন অনুষ্ঠানটি আপনার বেশি ভালো লাগে। রাজনৈতিক, ধর্মীয়, খেলাধুলা, খবরাখবর নাকি ইরান বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লাগে? আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিঃসংকোচে আমাদের জানান। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত পাওয়ার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। +9899 3794 2441 নাম্বারটি আবারও বলছি, +9899 3794 2441 আবারও অনুরোধ, আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নয়াদিল্লির বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি ভাঙা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সম্পর্কে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য জানান। গত 6 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন 5 ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, ওই বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের এই মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। প্রতিবেশী দেশেরও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি, কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাংলাদেশ বিবৃতি দেয় না। অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ একই প্রত্যাশা করে। বাংলাদেশের রাজনৈতিক প্রভাবে ইলেকশন কমিশন শুধু একা নষ্ট হয়নি, প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। তিনি বলেন, যতদিন না আমরা এই রাজনীতিকরণ বন্ধ করতে পারব ততদিন আমাদের মুক্তি নেই। আজ দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, আমরা ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। তিনি আরও বলেন, কেউ যদি বলে নির্বাচন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হল, তার 100টা কারণ বলতে পারবেন। আমার কাছে, রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেয়াই হচ্ছে সবচেয়ে বড় কারণ। রাজনীতিবিদদের প্রভাব যদি ইসিতে বন্ধ করা না যায়, তাহলে আমি মনে করি ইতিহাসের পুনরাবৃত্তি হবে, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভারতে ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি জঙ্গলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 31 মাওবাদী নিহত হয়েছে। এই সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর 2 সদস্যও প্রাণ হারিয়েছে। সপ্তাহখানেক আগে একই এলাকায় যৌথ বাহিনীর এনকাউন্টারে 8 মাওবাদী নিহত হয়েছিল। প্রথমে নিহত হওয়া মাওবাদীদের সংখ্যা 12 জন বলেও উল্লেখ করা হয়। পরে ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক পি সুন্দর রাজ নিশ্চিত করেন, নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে অটোমেটিক রাইফেল সহ উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। আজ নিয়ে চলতি বছরে ছত্তিশগড়ে মোট 81 জন মাওবাদীকে হত্যা করা হল। বিজাপুর সহ বস্তার ডিভিশনেই 65 জন মাওবাদীকে খতম করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তার দেশের উপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে নির্দয় আখ্যায়িত করে বলেছেন, দেশের উন্নতি ও অগ্রগতির পথে এই নিষেধাজ্ঞা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। তিনি আরও বলেছেন, এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আলোচনা প্রয়োজন, তবে সর্বোচ্চ চাপ প্রয়োগের মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। রাজধানী তেহরানে শনিবার ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন আরাকচি। নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদেরকে 2টি কাজ করতে হবে। এর প্রথম কাজ হচ্ছে অন্যদের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় কাজটি হচ্ছে আত্মনির্ভরশীলতার মাধ্যমে নিষেধাজ্ঞাকে অকার্যকর করে দিতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের ব্যবহার করা অবিস্ফোরিত অস্ত্র ও গোলাবারুদ যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার হাজার হাজার বেসামরিক মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে। শনিবার হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের মাইন্ড বিশেষজ্ঞ সাইমন এলমন গাজায় ফেলে যাওয়া অস্ত্রের পরিমাণকে বিস্ময়কর বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই অস্ত্রের 9-13% প্রাথমিক আঘাতে বিস্ফোরিত হয় না। লেবাননের নয়া প্রধানমন্ত্রী নওয়াব সালাম 2 বছরের মধ্যে দেশটিতে প্রথম সরকার গঠন করেছেন। প্রেসিডেন্ট জোসেফ আউন শনিবার ঘোষণা করেছেন যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি নয়া প্রধানমন্ত্রী নওয়াব সালামকে দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানিয়ে একটি ডিক্রি জারি করেছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েল গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন গাজা পুনর্গঠন বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা পুনর্নির্মাণের অজুহাতে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করার কথা বলায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
যে সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্নির্মাণের অজুহাতে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করার আহ্বান জানিয়েছেন, তখনই ধ্বংসের পরিমাণ বিবেচনা করে গাজার পুনর্নির্মাণের পদ্ধতি এবং সময়কাল সম্পর্কিত সমস্যাগুলো আগের চেয়ে আরো স্পষ্ট হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ফিলিস্তিনি এবং ইউরোপীয় কর্মকর্তাদের কাছে ব্যাপকভাবে নিন্দিত হয়েছে, কেননা ওই প্রস্তাবে 20 লাখেরও বেশি ফিলিস্তিনিকে অন্যান্য দেশে অস্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি সহ জোরপূর্বক বাস্তুচ্যুত করার কথা বলা হয়েছে। ইসনার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে আরো জানায়, জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেছেন, গাজা উপত্যকা ফিলিস্তিনি জনগণের এবং এটি কোনো পরিত্যক্ত ভূমি নয় যা কেউ দখল করতে পারবে। এ প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, গাজার জন্য মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা বাস্তবায়িত হোক বা না হোক, ফিলাডেলফিয়া আকারের বিশাল গাজা পুনর্নির্মাণ ব্যয়ের পরিমাণ ব্যাপক বিশাল। জাতিসংঘ বলছে, গাজার প্রায় 70% কাঠামো ধ্বংস হয়ে গেছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে, 2,45,000এরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। বিধ্বস্ত গাজা উপত্যকার যুদ্ধ আধুনিক ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক নগর যুদ্ধের ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। ফিলিস্তিনিরা বলেছে, তাদের এলাকাগুলো চেনা যাচ্ছে না, রাস্তাঘাট উল্টে পাল্টে গেছে এবং সর্বত্র অবিস্ফোরিত বোমা পড়ে আছে। কয়েক মাস ধরে বোমাবর্ষণের ফলে সৃষ্ট আনুমানিক 5 কোটি টন ধ্বংসাবশেষ পরিষ্কার করতে 1 দশকেরও বেশি সময় লাগবে বলে মনে করা হচ্ছে। গাজার প্রায় 40% কৃষি জমি। যুদ্ধের আগে কৃষকরা গবাদি পশু পালন করতেন এবং স্ট্রবেরি, জলপাই ও বেগুন সহ ফল ও সবজি চাষ করতেন। জাতিসংঘের এক প্রতিবেদন অনুসারে সেপ্টেম্বর পর্যন্ত গাজার প্রায় 70% কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের আগে গাজা শহর ছিল একটি ব্যস্ত সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এখন 37,000 কাঠামো নিয়ে যে গাজা অঞ্চল রয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত কাঠামোর সংখ্যা সবচেয়ে বেশি। ইউনেস্কোর ভাষ্যমতে এতে 70টি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনা রয়েছে, যেমন গ্রেট উমরি মসজিদ এবং বিশ্বের প্রাচীনতম গির্জাগুলির অন্যতম সেন্ট পোরফিউরিস চার্চ। গাজা বন্দরের আশেপাশে বেশ কিছু হোটেল ছিল যেখানে কিছু বিদেশি সাংবাদিক এবং সাহায্যকর্মীদের আসা যাওয়া ছিল। গাজার পয় নিষ্কাশন ব্যবস্থার ক্ষতির ফলে আবর্জনা জমে উঠেছে। অনুমান করা হচ্ছে যে উত্তর গাজার 70% পানি সরবরাহ ব্যবস্থা, স্যানিটেশন এবং স্বাস্থ্য সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা শহরে একই সুবিধাগুলোর ক্ষয়ক্ষতি 90% ছাড়িয়ে গেছে। উপকূলীয় অঞ্চলে নোনা পানি বিশুদ্ধকরণ পদ্ধতি ব্যাপক ক্ষতি হয়েছে। এখানকার বাসিন্দারা জ্বালানির প্রয়োজনে যে বৈদ্যুতিক পাম্পের উপর নির্ভর করে সেই বিদ্যুৎ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গাজা পুনর্নির্মাণের জন্য $100 বিলিয়ন প্রয়োজন। জাতিসংঘের অনুমান অনুসারে এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা যুদ্ধপূর্ব স্তরে ফিরিয়ে আনতে 350 বছর সময় লাগবে। 2007 সালে আরোপিত ইসরায়েলি অবরোধের অন্যতম দিক হল গাজা উপত্যকায় নির্মাণ সামগ্রী প্রবেশের উপর নিষেধাজ্ঞা। প্রথম পর্যায়ে ধ্বংসাবশেষ নিয়ে আলোচনা রয়েছে। ইউএন হ্যাবিট্যাট এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির হিসাব অনুযায়ী ডিসেম্বরে গাজায় 5 কোটি টন ধ্বংসাবশেষ এবং আবর্জনা ছিল, যা 2008 সাল থেকে এ অঞ্চলে অন্যান্য সমস্ত যুদ্ধে উৎপন্ন মোট বর্জ্যের চেয়ে 17 গুণ বেশি। জাতিসংঘের অনুমান, এসব বর্জ্য পরিষ্কার করতে 20 বছর সময় লাগবে এবং $909 মিলিয়ন খরচ হবে। গাজা পুনর্নির্মাণে কত সময় লাগবে তা সম্পূর্ণরূপে রাজনৈতিক অবস্থার উপর নির্ভর করে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্ট চূড়ান্তভাবে বিজয়ী হবে, হামাসের প্রতিনিধি দলকে বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা হামাসের। ফিলিস্তিনিদের বিতাড়িত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করল সৌদি আরব। বাংলাদেশের রাজধানী ঢাকার 32 নম্বর নিয়ে ভারতের বিবৃতিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করল ঢাকা। এবং ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি জঙ্গলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 31 মাওবাদী নিহত। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক। শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, শেষ ত্রাণকর্তা শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান। মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কিত আলোচনায় আমরা আজ তার বিশ্ব বিপ্লবের সহযোগীদের নিয়ে কিছু কথা বলব। ইমাম মাহদির বিশ্ব বিপ্লবের সহযোগী অতি সক্রিয় জাতিগুলোর অন্যতম হবে ইরানি জাতি। এই জাতির সহযোগিতা হবে ইমামের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ইমাম মাহদির বিশ্ব বিপ্লবের পটভূমি বা ভিত্তিভূমি রচনায় এই জাতির ভূমিকা থাকবে বলে হাদিসে রয়েছে। আর এরই আলোকে মনে করা হয় ইরানের ইসলামী বিপ্লব সেই ভিত্তি বা পটভূমিরই অংশ। ইমাম মাহদির আত্মপ্রকাশের সুনিশ্চিত ও অনিবার্য নিয়ামক বা নিদর্শন হল সুফিয়ানি বাহিনীর শত্রুতা ও অপরাধ যজ্ঞ। এ অবস্থায় ইমাম মাহদিপন্থী ইরানের সৈয়দ খোরাসানি বা শোয়াইব বিন সালেহ সুফিয়ানি বাহিনীর সঙ্গে লড়াই করতে ইরাকের দিকে ছুটে যাবেন নিজের বিশাল বাহিনী নিয়ে। সুফিয়ানি বাহিনী খোরাসানির বাহিনীর সঙ্গে লড়াইয়ে পরাজিত হবে। এরপর সত্য ও ন্যায় বিচারকামী এই সাহসী বীর কমান্ডার নিজ সেনাদের নিয়ে ইমাম মাহদির সেনাদলের সঙ্গে যুক্ত হবেন।
হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদির 313 জন প্রধান সঙ্গী ও অন্যান্য যোদ্ধাদের অনেকেই হবেন ইরানি। এ প্রসঙ্গে তেহরানের কাছাকাছি অঞ্চলের 2 শহর কোম ও তালেকানের নাম এসেছে। কোম শহরের নামকরণ প্রসঙ্গে ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম বলেছেন, এই শহরের কোম নামকরণ করা হয়েছে এ কারণেই যে এখানকার জনগণ কায়েমে আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইমাম মাহদির সঙ্গে যোগ দিবেন এবং তার সঙ্গে কিয়াম বা বিপ্লব করবেন ও প্রতিরোধমূলক দৃঢ়তা দেখাবেন ও তাকে সাহায্য করবেন। ইরানের তালেকান অঞ্চল সম্পর্কেও হাদিসে নজিরবিহীন ও বিস্ময়কর বর্ণনা রয়েছে। অতীতে ইরানের এই অঞ্চলটি ছিল অনেক বিস্তৃত। আমিরুল মোমেনিন হজরত আলী আলাইহিসসালাম বলেছেন, তালেকানের অধিবাসীদের সৌভাগ্য সেখানে মহান আল্লাহ এমন সব গুপ্তধন রেখেছেন যেসব সোনা ও রূপা নয় কখনো। সেখানে এমন মানুষেরা রয়েছেন যারা আল্লাহকে সত্যিকার অর্থে চিনেছেন এবং তারা হবেন শেষ জামানায় ইমাম মাহদীর সাহায্যকারী।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
ইমাম জাফর আস সাদিক আল ইসলামও তালেকানের অধিবাসীদের প্রশংসা করেছেন। তিনি তাঁদেরকে সাহসিকতা, প্রতিরোধকামিতা, শক্তিমত্তা, যুদ্ধের ব্যাপারে নির্ভীকতা, ইমান, এবাদাত, খোদা সচেতনতা ও শাহাদাত প্রেম সহ বহু গুণের অধিকারী এবং ইমাম মাহদীর পরিপূর্ণ অনুগত বলে উল্লেখ করেছেন। ইয়েমেনের জনগণও মানবজাতির শেষ ত্রাণকর্তার বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ইয়েমেনের সান আ প্রদেশের অধিবাসী ইয়ামানিও হবেন ইমাম মাহদীর দিকে জনগণকে আহ্বানকারী এবং খোরাসানি সাইয়েদের মতো তিনিও তাঁর সেনাদল নিয়ে সোফিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করবেন ও এই দুই বাহিনী ঐক্যবদ্ধভাবে সোফিয়ানের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ইরাকে সোফিয়ানি বাহিনীকে পরাজয় বরণে বাধ্য করবে। ইয়ামানিও তাঁর সাহসী বাহিনী নিয়ে ইমাম মাহদীর সেনাদলে যোগ দেবেন। ইসলামী বর্ণনা অনুযায়ী ইয়ামানি ও খোরাসানি সাইয়েদ হবেন ইমাম মাহদীর বিশ্ব বিপ্লবের আন্দোলনে তাঁর অন্যতম প্রধান বা ঘনিষ্ঠ সহযোগী ও সেনাপতি।
আগেই যেমনটি বলা হয়েছে, ইমাম মাহদী আলাইহিসসালাম বিপ্লব শুরু করবেন মক্কায় পবিত্র কাবা ঘরের পাশ থেকে তার বিশ্বস্ত ও জীবন বিলিয়ে দিতে প্রস্তুত বীর সঙ্গীদের নিয়ে। তিনি তার প্রথম সংস্কার শুরু করবেন মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ও কিবলার এই শহরে। কাবা ঘরের তত্ত্বাবধায়কদেরকে তিনি শাস্তি দেবেন জনগণকে ধোঁকা দেওয়ার কারণে ও তাদের প্রতি বিশ্বাসঘাতকতার কারণে। এই পবিত্র স্থান পরিচালনার জন্য তিনি বিশ্বস্ত, বিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকে নিয়োগ দেবেন। ইমাম মাহদীর বিরোধী ও শত্রুরা মক্কায় যে বিদ্রোহ করবে তা দমন করবেন তিনি, ফলে শান্ত হবে এই শহর। এই দীর্ঘ সময়ের মধ্যে ইমাম মাহদীর জন্য অপেক্ষমান ও তার অনুরাগী ব্যক্তিরা এই মহান ইমামকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মক্কায় পৌঁছবেন।
এই সময়ের ঘটনা প্রবাহ সম্পর্কে ভবিষ্যৎবাণীতে ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম বলেছেন, 313 জন ব্যক্তি তাঁর কাছে তথা মাহদীর কাছে পৌঁছবে এবং তাঁর প্রতি আনুগত্য প্রকাশ করবেন। এরপর তারা মক্কায় থাকবেন। যখন ইমাম মাহদীর সঙ্গীদের সংখ্যা 10,000 পৌঁছবে তখন তারা সেখান থেকে মদিনার দিকে অগ্রসর হবেন। এরপর ইমাম মাহদীর প্রথম লক্ষ্য হবে সুফিয়ানিকে নির্মূল করা, যার বাহিনী সেই সময় নাগাদ দখল করে রাখবে সিরিয়া, জর্দান ও ফিলিস্তিনকে এবং এই সব দেশে অনেক অপরাধ ও রক্তপাত ঘটাবে। তাই দৃশ্যত ইমাম মাহদী প্রথমেই সেনা পাঠাবেন পবিত্র মদিনার দিকে, যাতে এই অঞ্চলে সুফিয়ানির বাহিনী থেকে মুক্ত করা সম্ভব হয়। সুফিয়ানি বাহিনী মক্কার দিকে রওনারত ইমাম মাহদীকে হত্যার চেষ্টাই অগ্রসর হতে চাইবে এবং বাইদা নামক অঞ্চলে তারা ভূমিধসে তলিয়ে যাবে মহান আল্লাহর ইচ্ছায়। এই ঘটনার অল্প কিছুকাল পরই ইমাম মাহদীর বাহিনী মক্কা দখল করে শহরটিকে শত্রু ও ষড়যন্ত্রকারীদের দখল থেকে মুক্ত করবেন।
এরপর ইমাম মাহদী আলাইহিসসালাম ইরাককে নির্দয় ও পাষাণ হৃদয় সুফিয়ানি বাহিনীর হাত থেকে মুক্ত করবেন। ইরাকে সুফিয়ানি বাহিনী ব্যাপক রক্তপাত ও অপরাধে জড়িত হবে। অবশ্য খোরাসানি সাইয়েদ ও ইয়ামানির সম্মিলিত বাহিনী ইরাকে সুফিয়ানি বাহিনীকে এরই মধ্যে পরাজিত করলেও দৃশ্যত তখনও সুফিয়ানির লোকেরা ইরাকে থাকবে। ইরাকের দিকে ইমাম মাহাদির অগ্রসর হওয়ার দীর্ঘ পথে তার জন্য অপেক্ষমান বিপুল সংখ্যক মানুষ মাহাদি বাহিনীতে যোগ দেবেন। এছাড়াও যেসব অনুরাগী ও অপেক্ষমান ব্যক্তি ইমাম মাহাদির সাক্ষাৎ হতে বঞ্চিত হয়েছেন, তার আত্মপ্রকাশের আগেই মৃত্যুর কারণে তারাও আল্লাহর ইচ্ছায় জীবিত হয়ে ইমামের সঙ্গী হবেন। শেষ পর্যন্ত ইমাম মাহাদির বীর ও দুর্ধর্ষ সঙ্গীরা অত্যাচারী সুফিয়ানি বাহিনীকে পরাজিত করবেন ও এরপর সুফিয়ানির আসল আস্তানা তথা সিরিয়ার দিকে যাবেন। সুফিয়ানিকে সহায়তা দেবে পশ্চিমা সরকারগুলো, হাদিসে যাদেরকে রোমান বলে উল্লেখ করা হয়েছে। তাই সুফিয়ানির সঙ্গে ইমাম মাহাদির চূড়ান্ত লড়াই হবে বেশ কঠিন ও ব্যাপক বিস্তৃত। তো আগামী পর্বে এ নিয়ে কথা হবে ইনশাল্লাহ।
তো শ্রোতা ভাই বোনেরা, মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরো কথা বলবো আরো দুই পর্বে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
আলোকোজ্জ্বল দশ প্রভাত,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ইরানের ইসলামী বিপ্লবের আলোকোজ্জ্বল দশ প্রভাত উপলক্ষে আয়োজিত ইরানে ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রার ধারাবাহিক আলোচনার দশম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব নানা ধরনের ঐতিহাসিক সাফল্য ও মহাবিস্ময়ে ভরপুর। এ বিপ্লব সফল হওয়ার পর টাইম ম্যাগাজিন পাশ্চাত্যকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, গোটা মুসলিম উম্মাহ এক হতে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লব মুসলমানদের প্রথম কেবলার দখলদার ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন ও ফিলিস্তিনি জাতিকে মুক্ত করার আন্দোলনকে জোরদার করে তোলে। আর তাই এই বিপ্লব সফল হওয়ার পরপরই তৎকালীন পিএলও নেতা ইয়াসির আরাফাত ইরানের ইসলামী বিপ্লবকে স্বাগত জানিয়েছিলেন এবং তিনি সরাসরি ইমাম খমেনির সঙ্গে সাক্ষাৎ করে ফিলিস্তিনের ব্যাপারে সংগ্রামী ভূমিকা রাখার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, ইরানে ইসলামী বিপ্লবের আগে হাজার হাজার মার্কিন ও ইসরায়েলি সেনা এই দেশটিতে অবস্থান করত। তাদের মোট সংখ্যা ছিল 50,000-এরও বেশি, কিন্তু ইসলামী বিপ্লব সফল হওয়ায় এইসব মার্কিন ও ইহুদিবাদী সেনা ইরান ছেড়ে যেতে বাধ্য হয়।
ইরানের ইসলামী বিপ্লবের আগে স্বৈরাচারী রেজা শাহ ছিল বর্ণবাদী ও দখলদার ইসরায়েলের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। মার্কিন সরকার দেশে দেশে নানা যুদ্ধ ও সংঘাত, তৎকালীন শাহী ইরানের অর্থ ও অস্ত্র ব্যবহার করত মজলুম ও নির্যাতিত এবং প্রতিরোধ শক্তিগুলোর বিরুদ্ধে। এখন যেমন সৌদি সরকার মার্কিন সরকারের ঘোষিত দুধদাতা গাভীর ভূমিকা পালন করছে, তখন শাহ সরকারও একই ধরনের ভূমিকাই পালন করত। আরব দেশগুলো যখন ইহুদিবাদ ইসরায়েল ও ইসরায়েলের মদতদাতা পশ্চিমা সরকারগুলোর উপর তেল অবরোধ আরোপ করে, তখন ইরানের শাহ প্রকাশ্যেই দম্ভ ভরে ঘোষণা করেছিলেন যে ইরান ইসরায়েলকে বিনামূল্যে জ্বালানি তেল সরবরাহ করবে এবং শাহ তা বাস্তবায়নও করেছিল। আল্লাহ, 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 আল্লাহ।
1979 সালে ইসলামী বিপ্লবের চূড়ান্ত সাফল্যের কয়েকদিন আগে অর্থাৎ 8 ফেব্রুয়ারি বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কমান্ডার, পাইলট ও সদস্যরা ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বিপ্লবের আগে তাগুতি রাজতান্ত্রিক সরকারের খুব কাছের বাহিনী হিসেবে পরিচিত ছিল বিমান বাহিনী, কিন্তু এই বাহিনী ইসলামী বিপ্লবের সঙ্গে একাত্মতা ঘোষণা করলে রাজতান্ত্রিক সরকার বিস্মিত হয়ে যায়, কারণ তাদের কাছে এটা ছিল অপ্রত্যাশিত। এই ঘটনার একটি শিক্ষা হল, তাগুতি ও খোদাদ্রয়ী শক্তি এমন জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হয় যা তাদের কাছে অকল্পনীয়।
ইরানের ইসলামী বিপ্লবের আরেকটি স্থায়ী বা অব্যাহত মহাবিস্ময় হল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও প্রকৃত স্বাধীনতা অর্জনের মতো নানা মহাকল্যাণ উপহার দেওয়ার কারণে এই বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রা সহ জাতীয় নানা ইস্যুতে ও বিশ্ব কুদস দিবসের মতো আন্তর্জাতিক নানা ইস্যুতে সর্বোচ্চ নেতার আহ্বানে প্রতি বছরই কোটি কোটি ইরানি জনগণের রাজপথে নেমে আসার দৃশ্য। পাশ্চাত্যের তথ্য সাম্রাজ্যবাদী সংবাদ মহল এ ধরনের মহাসমাবেশের খবর এড়িয়ে যায় এবং এ জাতীয় খবর প্রচার করলেও সর্বস্তরের ইরানি জনগণের বিপুল মাত্রায় সমাবেশে যোগ দেওয়ার অংশটুকু এড়িয়ে যায় বা খুব বিকৃতভাবে তুলে ধরে। যেমন কোটি কোটি ইরানির অংশগ্রহণে অনুষ্ঠিত মহাসমাবেশগুলোকেও হাজার হাজার লোকের বা 10-20 সহস্র মানুষের সমাবেশ বলে উল্লেখ করে। অন্যদিকে এইসব সংবাদ মাধ্যমে ইসলামী সরকারের বিরুদ্ধে কয়েক শত ব্যক্তির সমাবেশকেও ইরানি জাতির সমাবেশ বা প্রতিবাদ বলে উল্লেখ করে। আর বিশ্বের নানা দেশের প্রধান ও বেশিরভাগ সংবাদ মাধ্যমও সাধারণত এইসব মিথ্যা সংবাদের আলোকেই সংবাদ পরিবেশন করে থাকে।
কিন্তু সত্যকে চেপে রাখা যায় না এবং সত্যের বিজয় যেমন অনিবার্য, তেমনি মিথ্যার কৃত্রিম মেঘগুলো কেটে বিশ্বের সচেতন মানুষের কাছে সঠিক খবরগুলো ঠিকই পৌঁছে যায় এবং মিথ্যা প্রচারণাগুলোর ভিত্তিহীনতা ফুটে ওঠে। আর এমনি ধরনের ইরান বিরোধী কিছু আজগুবি মিথ্যা প্রচারণা হল ইরানের ইসলামী বিপ্লবী নেতৃবৃন্দ ইসলামের নামে বিশ্বের বুকে আবারও পারস্য সাম্রাজ্যের পুনরুজ্জীবন ঘটাতে চায়। ইরানে সুন্নিদের উপর নির্যাতন করা হয় এবং তাদের ন্যায্য অধিকার দেওয়া হয় না। ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানি ইরাক ও সিরিয়ার কোটি কোটি বা লাখ লাখ সুন্নিকে হত্যা করেছেন ইত্যাদি। সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসলামী ইরানকে সুন্নি বিদ্বেষী বা সুন্নিদের জাগরণ বিরোধী শক্তি বলে প্রচার করে মুসলমানদের মধ্যে এই মহাবিপ্লবের জনপ্রিয়তা ও আবেদনকে কমাতে চেয়েছিল। কিন্তু সুন্নি মুসলমান অধ্যুষিত ফিলিস্তিনের প্রতি অন্য যে কোনো দেশের চেয়ে ইরানের সবচেয়ে বেশি সাহায্য সমর্থন, মুসলমানদের প্রথম কেবলা আল আকসাকে উদ্ধারের জন্য ইমাম খোমেনির নেতৃত্বে বিশ্ব কুদস দিবসের প্রচলন এবং আফগানিস্তান, কাশ্মীর ও বসনিয়ার মতো সুন্নি প্রধান দেশগুলোর মুসলিম জনগণের প্রতি ইরানের সর্বাত্মক সাহায্য সমর্থন সাম্রাজ্যবাদীদের এই ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবী নেতৃবৃন্দে ইসলামী সহযোগিতা সংস্থা ও হজের মতো বিশ্ব মুসলিম সম্মেলনকে সাম্রাজ্যবাদী ও বিভেদগামী শক্তির বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেছে। ইরানের নেতৃত্বেই গঠন করা হয়েছে মুসলিম মাঝহাবগুলোকে ঘনিষ্ঠতর করার বিশ্ব সংস্থা। ইসলামী ঐক্যের জন্য ক্ষতিকর যে কোনো তৎপরতাকে হারাম বলে ঘোষণা করেছে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা এবং মুসলিম ঐক্য বিন্যাসী ব্রিটিশপন্থী শিয়া ও মার্কিনপন্থী সুন্নিদের ব্যাপারে সতর্ক থাকতে মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়ে আসছেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, যারা শিয়া ও সুন্নিদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা শিয়াও নয়, সুন্নিও নয়, বরং তারা হচ্ছে সাম্রাজ্যবাদের সেবক। সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের ইসলামী সরকারের স্পষ্ট ও আন্তরিক সংগ্রামের কারণে ইরাক ও সিরিয়ায় সুন্নি এবং কুর্দি সুন্নি মুসলমানদের কাছেও ইসলামী ইরানের জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাই দেখা গেছে ইরাক ও সিরিয়াতে শিয়া ও সুন্নি মুসলমানরা ইরানের সহায়তা নিয়ে দায়েশ বা আইএস এর মতো ওয়াহাবি প্রভাবিত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। ফলে এ অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন মদতপুষ্ট এইসব সন্ত্রাসী গোষ্ঠী প্রায় নির্মূল হয়ে গেছে।
তো শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরো কথা বলবো আগামী আসরে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন। আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। জীবনযাপনের ইসলামী পদ্ধতি ও দিক নির্দেশনা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ জীবনযাপনের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা গত আসরে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি টেনে আসরের সমাপ্তি টেনেছিলাম, যেখানে ইঙ্গিত করা হয়েছিল যে মানসিক প্রশান্তির জন্য জীবনকে প্রফুল্লতা ও আনন্দে ভরে তোলার লক্ষ্যে সর্বপ্রকার বিষণ্নতা ও মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখার জন্য পবিত্র এই গ্রন্থ যত বেশি সম্ভব পাঠ করা উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, এই প্রত্যাশায় শুরু করছি আজকের আলোচনা। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
একটি আনন্দঘন সুখী পরিবারের জন্য ধর্মীয় শিক্ষায় বলা হয়েছে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের শুরু থেকে তাদের পারিবারিক সম্পর্কে ইমান, হাসি, সহানুভূতিপূর্ণ ও উদার দৃষ্টি পোষণ করা উচিত। স্বামী স্ত্রী যদি এই বৈশিষ্ট্যগুলো লালন করে, তাহলে তাদের সন্তানদের উপর সেই ইতিবাচকতার সুফল ও প্রভাব পড়বে। নিশ্চয়ই আপনারা এমন কিছু লোককে দেখে থাকবেন যারা এই সদ্গুণাবলীর বিপরীত চরিত্রের অধিকারী। পৃথিবীর সর্বত্রই এরকম লোকের বসবাস রয়েছে। বিশেষজ্ঞদের অভিমত হল, এই শ্রেণীর লোকেরা এমন পরিবারে বেড়ে উঠেছেন যারা জীবনের আনন্দ ও সুখের ছোঁয়া কোনোদিন পায়নি। পরিবারের কর্তা, পরিবারে হাসি আনন্দ সৃষ্টির ব্যাপারে নৈপুণ্য দেখাতে পারেননি, কিংবা পরিবারের কর্তৃও সেরকম কোনো ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারেননি, যার ফলে সুখ ও আনন্দের পায়রারা সেখানে নিশ্চিন্তে বসবাস করতে পারে। গবেষণায় দেখা গেছে, যেসব শিশু একটি হাসি আনন্দময় সংসারে বেড়ে ওঠে, তারা সকল বিচারেই সফলতা অর্জন করে।
মনোবিজ্ঞানের দৃষ্টিতে সুখী মানুষ সুপরিকল্পিত জীবনযাপন করে এবং সর্বাবস্থায় নিজস্ব লক্ষ্যে কেন্দ্রীভূত ও অবিচল থাকে। সুখী মানুষের কাছে সময় এবং জীবনের মূল্য রয়েছে।
তারা সময়ের মূল্য বোঝে বলেই জীবনের সকল সুযোগকে কাজে লাগিয়ে উপকৃত ও সমৃদ্ধ হতে চেষ্টা করে। তারা সবসময় হাসিখুশি থাকে এবং ভবিষ্যতের ব্যাপারে সবসময় আশাবাদী ও ইতিবাচক মনোভাব পোষণ করে। সুষ্ঠু পরিকল্পনা থাকে তাদের এবং সময়ের সঠিক ব্যবহারে বিশ্বাসী তারা। সুখী মানুষেরা কর্মতৎপর থাকেন এবং জীবনকে সুন্দর করে সাজাতে তারা অবহেলা করেন না। সর্বোপরি তারা আল্লাহর অনুগ্রহ সমূহের জন্য শুক্রিয়া আদায় করেন। এদের চেহারা সবসময় থাকে হাস্যোজ্জ্বল ও প্রফুল্ল। এই সহাস্য অবস্থা যে কেবল নিজের ভেতরেই প্রফুল্লতা সৃষ্টি করে তা নয়, বরং অন্যদের উপরও তার ব্যাপক ইতিবাচক প্রভাব পড়ে। মনোবিজ্ঞানে হাসিকে এক ধরনের চিকিৎসা মাধ্যম বা ট্রিটমেন্ট বলে মনে করা হয়।
একটি পরিবারে মাই হলেন সবচেয়ে সক্রিয় সদস্য। পরিবারের অপরাপর সদস্যের বেড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। সমাজে সফল পরিবার হিসেবে আত্মপ্রকাশ করার পেছনেও মায়ের অবদান সবচেয়ে বেশি। এমনকি পরিবারে হাসি, আনন্দ, সুখ, শান্তির আবহ তৈরির পেছনেও প্রধান ভূমিকা মায়েরই থাকে। পরিবারের সকল সদস্যের সঙ্গে মায়ের সম্পর্ক খুবই নিবিড়, সুতরাং মায়ের আচরণ ও অনুভূতি পরিবারের অন্যান্য সদস্যের উপর সরাসরি প্রভাব ফেলে। একজন মা পারেন তার সন্তানদের জন্য উপযুক্ত একটি পরিবেশ তৈরি করার মাধ্যমে প্রশান্তিময় ও নিরাপদ একটি পরিস্থিতির সৃষ্টি করতে। এই মহতী পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে মা তার সন্তানদেরকে বিচিত্র সামাজিক সংকট ও অবক্ষয়মূলক পরিস্থিতিতে নিমজ্জিত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন।
হাসি খুশি ও প্রফুল্ল রমণীরা জানেন কি করে অপরকে ভালোবাসতে হয়। সদানন্দ এই নারীদের সমগ্র জীবন জুড়ে ওই ভালোবাসার অকৃত্রিম সুষমা পরিলক্ষিত হয়। এ কারণেই স্বামী সন্তানেরা তার কাছে নিরাপত্তা ও প্রশান্তি বোধ করে সবসময়। অবশ্য পরিবারের উচিত নিজেদের সন্তান সন্ততিদের নিয়ে মাঝে মাঝে একটু আনন্দ বিনোদনে সময় দেওয়া। মানুষ প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে, রং বেরঙের ফুল দেখে, ফুটন্ত ফুলের হাসি দেখে, সবুজ বৃক্ষরাজি দেখে, নিরন্তর বহমান ঝর্ণাধারা দেখে, পাহাড় পর্বত সহ আরও বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখে আবেগে আনন্দে আপ্লুত হয়ে যায়। অ্যারিস্টটল এ সম্পর্কে বলেছেন, আনন্দ হল সর্বোত্তম জিনিস এবং এই আনন্দের গুরুত্ব এত বেশি যে মানুষের অন্যান্য লক্ষ্যগুলো তার মাধ্যমে অর্জিত হয়।
কাছের মানুষদের সঙ্গে সুন্দর ও ভালো আচার আচরণ করা অপর একটি ইতিবাচক দিক, যার ফলে পারিবারিক সুখ, শান্তি ও আনন্দের উপর ব্যাপক প্রভাব পড়ে। সিকাতুল ইসলাম কুলাইনির উসুলে কাফি নামক গ্রন্থে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উদ্ধৃত করে বলা হয়েছে, আচ্ছা, তোমাকে কি অনেকটাই আমার মতো একজন মানুষের কথা বলবো? জবাবে বলা হল, জি রাসুলে খোদা। রাসুল বললেন, যে সদাচারী, উত্তম চরিত্রবান, নম্র, আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ব্যবহারকারী, দিনী ভাইদের সঙ্গে আন্তরিক বন্ধুসুলভ, সত্যের উপর ধৈর্যশীল, উত্তেজনা প্রশমনকারী এবং সুখে দুঃখে রাগের মধ্যেও ভারসাম্যপূর্ণ। Thank you.
সদাচার হল আলোকরশ্মির মতো। ওই আলোকরশ্মি ব্যক্তির নিজের পাশাপাশি সঙ্গী সাথী সহ আশেপাশের উপরও আলো ছড়ায়। প্রকৃতপক্ষে সুন্দর ও কল্যাণময় আচরণ কেবল যে ব্যক্তির নিজেকেই আনন্দময় করে তা নয়, বরং পরিবারের অপরাপর সদস্যদেরকেও সেই আনন্দ উপহার দেয়। কিন্তু সুন্দর আচরণ কি জিনিস? ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম গোরারুল হিকাম নামক গ্রন্থে এই প্রশ্নের জবাবে লিখেছেন, সদয় ও নম্র হও, কথাবার্তায় শালীন হও এবং তোমার ভাইদের সঙ্গে প্রফুল্ল থাকো।
যাই হোক শ্রোতা বন্ধুরা, আমাদের মাঝে আল্লাহর এইসব গুণাবলী দান করুন। পারিবারিক সুখ শান্তির জন্য আমরা যেন সদা প্রফুল্ল থাকতে পারি, সবার সঙ্গে সুন্দর আচরণ করতে পারি, সেই তৌফিক কামনা করে পরিসমাপ্তি টানছি আজকের আসরের। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পরবর্তী আসরেও আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা রইল। Thank you.